বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 24 মে, 10 জ্যৈষ্ঠ এবং ফার্সি 3 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের প্রেসিডেন্ট ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসির ওমান সফরের গুরুত্ব নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে কোনো খাদ্য সংকট হবে না বলে দেশটির খাদ্যমন্ত্রীর আশ্বাসবাণী সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সন্ত্রাসী হামলায় শহীদ ইরানি কর্নেল খোদাইর রক্ত বৃথা যাবে না বলে আইআরজিসির ঘোষণা, ফিলিস্তিনিদের প্রতিবাদ। নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ, উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ঢাকা। কুতুব মিনারে পূজা করার আবেদনের বিরোধিতা করল ভারতের পুরাতত্ত্ব বিষয়ক সংস্থা, কখনোই সেখানে পূজার ঘটনা ঘটেনি। এবং তাইওয়ান ইস্যুতে ডিগবাজি দিলেন মার্কিন প্রেসিডেন্ট, নিজের বক্তব্য পাল্টে বললেন মার্কিন অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আইআরজিসির শহীদ কর্নেল হাসান সৈয়দ খোদাইর রক্ত বৃথা যাবে না। তিনি আজ তেহরানের ইমাম হোসেন আলাইসাল্লাম স্কোয়ারে ওই শহীদের জানাজা অনুষ্ঠানের অবকাশে এক সাক্ষাৎকারে একথা বলেন। আল মাসিরা টিভি চ্যানেলকে তিনি আরও বলেন, শত্রুদের যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে, তাদের কোনো অপরাধী বিনা জবাবে পার পাবে না। জেনারেল সালামি বলেন, শত্রুরা যা ইচ্ছা তাই করবে তা হতে পারে না, এটা করতে দেওয়া হবে না, শত্রুদের সব ধরনের তৎপরতা নজরদারিতে রাখা হবে। তিনি বলেন, শত্রুরা কখনোই ইরানকে ছাড়িয়ে যেতে পারবে না এবং ভবিষ্যতে ইরানের শক্তি আরও বাড়বে। গত রোববার সন্ধ্যায় আইআরজিসির কর্নেল হাসান সৈয়দ খোদাই যখন নিজে গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করছিলেন, তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের 5টি বুলেটের 3টি তার মাথায় এবং 2টি হাতে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। আইআরজিসির কুদস ফোর্সের কর্নেলকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো। এই হত্যাকাণ্ডকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাসচিব ফাথি শাকাকির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেছে এসব সংগঠন।
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন গতকাল এক বিবৃতিতে বলেছে, কর্নেল খোদাইয়ের হত্যাকাণ্ড ফিলিস্তিনি প্রতিরোধ নেতা ফাতিহ শাকাকির হত্যাকাণ্ডকে স্মরণ করিয়ে দেয়। শাকাকি 1995 সালের 26 অক্টোবর মাল্টা সফরে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরদের হামলায় নিহত হন। মাল্টার উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর স্লিমাই শাকাকিকে তার হোটেলের সামনে দুই অজ্ঞাত বন্দুকধারী 6 রাউন্ড গুলি করে পালিয়ে গিয়েছিল। ইসলামী জিহাদের বিবৃতিতে বলা হয়েছে, ইহুদিবাদী শত্রুরা ভেবেছিল ফাতিহ শাকাকিকে হত্যা করে তারা প্রতিরোধ আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারবে, কিন্তু বাস্তবে শাকাকি সহ আরও অসংখ্য শহীদের তাজা রক্তের বিনিময়ে ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনের চারাগাছ এখন বিশাল মহিরুহে পরিণত হয়েছে। ইসলামী জিহাদের পাশাপাশি ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলনও এক বিবৃতিতে কর্নেল খোদাইর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি আজ ওমান সফর শেষে তেহরানে ফিরেছেন। গতকাল একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল নিয়ে তিনি ওমান সফরে যান। তার সফরকালে দুই দেশের মধ্যে 12টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। জ্বালানি, পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুই দেশের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা এসব চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাইদ উপস্থিত ছিলেন। ওমানের সুলতান ছাড়াও দেশটির উপপ্রধানমন্ত্রী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রবাসী ইরানিদের সঙ্গে বৈঠক করেন ইব্রাহিম রাইসি। গত বছরের আগস্ট মাসে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে রাইসি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে তার সরকারের অগ্রাধিকার ভিত্তিক কাজ বলে ঘোষণা করেন। তার সরকারের ওই নীতির অংশ হিসেবে এরই মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে। ওমানের হেঙ্গাম তেলক্ষেত্র উন্নয়নে একটি যৌথ কমিটি গঠন করতে সম্মত হয়েছে ইরান। ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বলেছেন, ওমানের সীমান্ত সংলগ্ন তেল ক্ষেত্রটির উন্নয়ন করে দেবে ইরান। ওমানের সঙ্গে ইরানের দীর্ঘতম সমুদ্র সীমান্ত রয়েছে। দেশটির সঙ্গে বিগত 50 বছর যাবৎ ইরানের সুসম্পর্ক বজায় ছিল। 2005 সালে দুদেশ হেঙ্গাম তেলক্ষেত্র উন্নয়নের চুক্তি করলেও বাস্তবে এটি আলোর মুখ দেখেনি। সফরে তিনি তেলক্ষেত্রের উন্নয়ন ছাড়াও সাগরের তলদেশে পাইপলাইন স্থাপন করে ইরানের গ্যাস ওমানে রপ্তানির উপায় নিয়েও আলোচনা করেন। এরকম পাইপলাইন স্থাপনের জন্যও দুদেশের মধ্যে 2013 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 25 বছরে বাস্তবায়নযোগ্য এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $6,000 কোটি। ইরানের তেলমন্ত্রী ওজি বলেন, তিনি তার ওমানি সমকক্ষ মোহাম্মদ বিন আহমদ বিন রুমহির সঙ্গে সাক্ষাতে হেঙ্গাম তেলক্ষেত্রের উন্নয়নে একটি যৌথ কারিগরি কমিটি গঠন করতে সম্মত হয়েছেন। বিষয়টি নিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতার কাজে যাতে আর বিরতি না পড়ে সেটি তদারকি করবে এই কমিটি। তিনি বলেন, তেলক্ষেত্রটির উন্নয়ন হলে তা থেকে উভয় দেশ লাভবান হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সরকার নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে। আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সেদেশের সরকার। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য বিদ্যুতের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির বিষয়টি অনুধাবন করে সরকার বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ নিয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছে এবং নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, আর ভুটান থেকেও জলবিদ্যুৎ আমদানির জন্য সমঝোতা স্মারক সই প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে গতকাল একটি প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়। প্রতিবেদনটি নিয়ে সংসদীয় কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনাও করেছেন। এর আগে গত 26 এপ্রিল বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে নেপালের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রী পাম্পা ভূসার এক দ্বিপাক্ষীয় বৈঠক হয়। এছাড়াও নেপালের বিদ্যুৎ খাতে বাংলাদেশের বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগ করতে আগ্রহী বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওদিকে বিদ্যুৎ খাতের সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ, ভুটান এবং ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যুৎ খাতের সহযোগিতা বৃদ্ধিকল্পে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব পাওয়া গেছে। আগামী বুধবার এই দ্বিপক্ষীয় সমঝোতা স্মারকের বিষয়ে একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ উদ্যোগে রামপালে একটি 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ভারত থেকে ভেড়াবাড়া বহরমপুর HVDC আন্তঃদেশীয় সংযোগ লাইনের মাধ্যমে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। অন্যদিকে ত্রিপুরা থেকে 160 মেগাওয়াট বিদ্যুৎ ত্রিপুরা কুমিল্লা রেডিয়াল মোড় আন্তঃসংযোগ লাইনের মাধ্যমেও আমদানি করা হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় সাইফুল্লাহ কাদরি নামে এক পুলিশ সদস্য নিহত ও তার মেয়ে আহত হয়েছেন। আজ শ্রীনগরের সোয়ারা এলাকায় অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণের ফলে জম্মু ও কাশ্মীরের এক পুলিশ কনস্টেবল এবং তার মেয়ে আহত হন। গুলিতে গুরুতর আহত কনস্টেবল পরে মারা যান এবং তার মেয়েকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কাশ্মীর পুলিশ বলছে ওই কনস্টেবল সোয়ারার মালিসাব এলাকার বাসিন্দা ছিলেন। এদিকে ওই হামলার ঘটনার পরে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করেছে। এর আগে চলতি মে মাসের প্রথম দিকে জম্মু কাশ্মীরের শ্রীনগরে এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেছিল অজ্ঞাত গেরিলারা। শহরের জুনিমার এলাকায় জন রোডে জম্মু কাশ্মীর পুলিশের কনস্টেবল গোলাম হাসান দারের উপর গুলি চালায় গেরিলারা। ওই হামলায় কনস্টেবল গোলাম হাসান গুরুতর আহত হন। কর্মকর্তারা বলেন, গোলাম হাসানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। কনস্টেবল গোলাম হাসান মোটর সাইকেলে যাওয়ার সময় ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় তার কাছে অস্ত্র ছিল না। কুতুব মিনারে পূজার দাবিতে হিন্দুত্ববাদীদের দায়ের করা আবেদনের বিরোধিতা করেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা ASI। বলা হয়েছে এখানে কখনোই পূজার ঘটনা ঘটেনি। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI কুতুব মিনারে পুজোর দাবিতে হিন্দুত্ববাদীদের দায়ের করা আবেদনের বিরোধিতা করেছে। দিল্লির সাকেত আদালতে দাখিল করা যাবে। ASI বলেছে কুতুব মিনারের পরিচয় পরিবর্তন করা যাবে না। কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে হিন্দু ও জৈন দেবতাদের পুজোর অধিকার চেয়ে দিল্লির সাকেত আদালতে একটি আবেদন করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে কুতুব মিনার কমপ্লেক্সে হিন্দু দেবদেবীদের অনেক মূর্তি রয়েছে। ওই আবেদন সম্পর্কে সাকেত আদালতে জবাব দাখিল করেছে ASI। ASI বলছে কুতুব মিনার 1914 সাল থেকে সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা পেয়েছে। কুতুব মিনারের পরিচয় পরিবর্তন করা যাবে না, কিংবা এখন স্মৃতিসৌধে পুজোর অনুমতি দেওয়া যাবে না। আসলে এটি সংরক্ষিত হওয়ার সময় থেকে এখানে কোনো পুজো হয়নি। ASI বলেছে হিন্দু পক্ষের আবেদন আইনত বৈধ নয়। এই মুহূর্তে কুতুব মিনারে কারো পুজো করার অধিকার নেই। যখন থেকে কুতুব মিনারকে সংরক্ষণ করা হচ্ছে এখানে কোনো পুজো করা হয়নি, তাই এখানে পুজো করার অনুমতি দেওয়া যাবে না। ASI বলেছে এটি প্রত্নতাত্ত্বিক গুরুত্বের একটি স্মৃতিস্তম্ভ, তাই এখানে কাউকে পুজো করার অনুমতি দেওয়া যাবে না। পুজোর দাবিতে পিটিশনকারী হরিশঙ্কর জৈন বলেছেন কুতুব মিনারে কমপক্ষে 27টি মন্দিরের 100টিরও বেশি ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি বলেন, কুতুব মিনার সম্পর্কে আমাদের কাছে এত প্রমাণ আছে যা কেউ অস্বীকার করতে পারবে না। হরিশঙ্কর জৈনের দাবি সমস্ত প্রমাণ তিনি ASI এর বই থেকে নিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জঙ্গলে আগুন নেভাতে একটি দমকল বিমান পাঠিয়েছে ইরান। ইসলামাবাদের পক্ষ থেকে আবেদন পাওয়ার পর গতকাল এলুইশন 76 মডেলের বিমানটি পাঠায় তেহরান। বেলুচিস্তান প্রদেশের শিরানি এলাকায় গত কয়েকদিন ধরে আগুন জ্বলছে। প্রচণ্ড গরম ও রোদের তাপে আগুন এরই মধ্যে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, জঙ্গলের আগুনে এ পর্যন্ত 3 জন নিহত, অন্তত 20 জন আহত এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। আগুন নেভাতে পাকিস্তানের সেনাবাহিনী তলব করার পাশাপাশি প্রতিবেশী ইরানের কাছে সহায়তা চেয়েছে ইসলামাবাদ। উঁচু ভূমি ও পাহাড়ি এলাকায় আগুন নেভানোর মতো উপযুক্ত সরঞ্জামের অভাব রয়েছে পাকিস্তানের। এই কারণে দেশটি ইরানের শরণাপন্ন হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসলামাবাদের আবেদন পাওয়ার পর ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইলিউশন 76 মডেলের একটি বিমান পাকিস্তানে পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান ইস্যুতে দেওয়া গতকালের বক্তব্য থেকে আজ সরে এসেছেন। গতকাল তিনি বলেছিলেন, তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে চীনের বিরুদ্ধে সামরিক পন্থা বেছে নেবে ওয়াশিংটন। এরপর আজ টোকিওতে 4টি দেশের জোট কোয়াডের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাইওয়ান নিয়ে মার্কিন অবস্থানে কোন রকম রদবদল ঘটেনি। গতকাল জো বাইডেন যুদ্ধের হুমকি দেওয়ার পরপরই চীন কঠোর ভাষায় এর সমালোচনা করে বলেছে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারণেই এবং কেউ তা করতে চাইলে বেজিং এর কড়া জবাব দেবে। মার্কিন সরকার এখনও বলছে তারা একচীন নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একচীন নীতি মেনে নিলে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করার কোনো উপায় নেই। কিন্তু গতকাল মার্কিন প্রেসিডেন্ট আচমকা বলে বসেন, তাইওয়ানের স্বাধীন অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে যুক্তরাষ্ট্র বিরত থাকবে না, প্রয়োজনে অস্ত্র ব্যবহার করবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি একদিনের সফরে গতকাল ওমানে গিয়েছিলেন। এ সম্পর্কে এবারে শুনুন একটি সংবাদ ভাষ্য রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি একদিনের সফরে গতকাল ওমান গিয়েছিলেন। এই সফরের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট রাইসির সফরে জ্বালানি, পরিবহন, পর্যটন, ক্রীড়া, পরিবেশ, অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দুদেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, এর মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে তেহরান ও মাস্কাটের মধ্যে সহযোগিতা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। ওমানের নতুন সুলতান হাইসাম বিন তারিক আল সাইদের শাসনামলে এটি রাইসের প্রথম মাস্কাট সফর এবং দেশের 13তম প্রেসিডেন্ট হিসেবে 5ম বিদেশ সফর। ইরান ও ওমান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে 12টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেছে। এসব চুক্তি ও সমঝোতা দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে তেহরান ও মাস্কাটের আগ্রহের বিষয়টি ফুটে উঠেছে। এর আগে দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ খতিয়ে দেখতে ইরানের ব্যবসায়ী এবং অর্থনৈতিক কর্মীর সমন্বয়ে গঠিত 50 জনের একটি প্রতিনিধি দল ওমান সফরে যান। এর মাধ্যমে এটা দেখা যাচ্ছে যে সরকারি পর্যায়ের পাশাপাশি প্রাইভেট সেক্টরেও দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা সমান্তরালে এগিয়ে যাচ্ছে। ওমান নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, 2710টি ইরানি কোম্পানি ওমানের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেছে, যার মধ্যে 1163টি কোম্পানি শতভাগ ইরানি মালিকানাধীন এবং বাকি 1547 কোম্পানি ইরানি এবং ওমানিদের অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বেড়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে এখনও অনেক পথ বাকি। প্রথম ধাপে বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বর্তমান স্তরের দ্বিগুণ করতে হবে, অর্থাৎ
$1.5 বিলিয়ন পর্যন্ত বাড়ানোর পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যে সম্পর্ক বিরাজ করছে সে লক্ষ্য অর্জন করা অসম্ভব হবে না বলেই বিশেষজ্ঞগণ মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে খাদ্যের জন্য হাহাকার হবে না বলে আশ্বস্ত করেছেন দেশটির খাদ্যমন্ত্রী। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশে খাদ্যের জন্য হাহাকার হবে না বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। মন্ত্রী বলেছেন, দেশে প্রচুর খাদ্য মজুদ আছে, সামনে আউশ চাষাবাদ হবে, আশা করা যায় উৎপাদনও ভালো হবে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, সারা বিশ্বে যখন খাদ্যের দাম বাড়ে তখন এখানেও খাদ্যের দাম বাড়তে পারে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বাংলাদেশে খাদ্যের সংকট হবে না। এর আগের সপ্তাহে সুনামগঞ্জে বোরো ধান ও চাল সংগ্রহের বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন, সামনে নির্বাচন, তাই চালের দাম বাড়তে দেওয়া হবে না। গম নিয়ে চিন্তার কারণ নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেছেন, গমের জাহাজ প্রতিনিয়ত আসছে, আমাদের প্রতিবেশী দেশ থেকে গম দেওয়ার কমিটমেন্ট রয়েছে এবং সে অনুযায়ী গম আনার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ভারত হঠাৎ করে গম রপ্তানি বন্ধ করার খবরে বাংলাদেশে 27 টাকা কেজির গম 42 টাকায় উঠে যায়। এই অবস্থায় দ্রুত ভারত থেকে গম আমদানির প্রক্রিয়া শুরু হয়। হিলি স্থল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 2-3 মাসের মধ্যে গমের দাম কমে আসবে। ওদিকে ভোজ্য তেল ও গমের পর এবার মশলা জাতীয় পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ সহ সব ধরনের মশলার দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি, কম গুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে এলসি খুলতে মার্জিনের পরিমাণ বেড়ে যাওয়া, এসব কারণে আমদানি নির্ভর মশলা পণ্যের বাজারে কিছুটা সরবরাহ সংকট রয়েছে। তাছাড়া আসন্ন কোরবানির ঈদের আগে বাড়তি চাহিদা সত্ত্বেও সরবরাহ ব্যবস্থায় ধীরগতির কারণে বাজার অস্থিরতার দিকে যাচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। দর্পণ
শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাগুলি সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আজকের অনুষ্ঠানে আমরা পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রকৃত কারণ এবং এ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমেরিকার কর্মকাণ্ডে বহুবার এটা প্রমাণিত হয়েছে যে তাদের উপর কখনো আস্থা রাখা যায় না এবং তারা সবসময় ফেতনা, বিশৃঙ্খলা ও মতপার্থক্য ও যুদ্ধ বাঁধানোর চেষ্টা করে এবং অন্য জাতিগুলোর স্বার্থবিরোধী কাজে লিপ্ত। যদিও বহু ক্ষেত্রে আমেরিকা ব্যর্থতার পরিচয় দিয়েছে, পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ করতে গিয়ে আমেরিকার এ পর্যন্ত $7,00,000,000 ব্যয় হয়েছে, কিন্তু এতে করে এ অঞ্চলে বিশৃঙ্খলা ও অস্থিরতার মাত্রা বহু গুণে বেড়েছে, এমনকি খোদ আমেরিকাও বহু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কিছুদিন আগেও আফগানিস্তান, সিরিয়া ও ইরাকে 60,000-80,000 সেনা মোতায়েন রেখেছিল আমেরিকা। এছাড়া 2019 সালে আমেরিকা পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর কাছে $2,550,000,000,000 মূল্যের অস্ত্র বিক্রি করেছে, যা কিনা সারা বিশ্বে আমেরিকার অস্ত্র রপ্তানির এক তৃতীয়াংশ। এ অবস্থায় পশ্চিম এশিয়ায় আমেরিকা আসলে কি করতে চায় এবং এ অঞ্চলে তারা কেন এত হস্তক্ষেপ করছে, সেটাই এখন বড় প্রশ্ন।
এক সময়ে পশ্চিম এশিয়ায় মার্কিন হস্তক্ষেপের অন্যতম প্রধান কারণ ছিল এখানকার তেল সম্পদের উপর তাদের লোলুপ দৃষ্টি, কিন্তু এখন মনে হচ্ছে তেল আমেরিকার কাছে খুব একটা গুরুত্ব পাচ্ছে না, কেননা তারা পশ্চিম এশিয়ার তেল সম্পদের উপর থেকে নির্ভরতা অনেকাংশে কমিয়ে এনেছে। তবে কোনো কোনো বিশ্লেষকের মতে পশ্চিম এশিয়া থেকে পাশ্চাত্যের তেল আমদানির প্রয়োজনীয়তা এখনো শেষ হয়ে যায়নি। আমেরিকা 2001 সালে পশ্চিম এশিয়ার দেশগুলোর কাছ থেকে দৈনিক প্রায় $28,00,000 এবং 2019 সালে $16,00,000 ব্যারেল তেল আমদানি করেছে। আরেকটি বিষয় হচ্ছে ইরানের হরমুজ প্রণালীর উপর দিয়ে বিশ্বের 21% তেল সরবরাহ করা হয়। এ কারণে এই অঞ্চলে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা তেলের দামের উপরও প্রভাব ফেলে।
যাই হোক, গত প্রায় 10 বছর আগের তুলনায় বর্তমানে জ্বালানি নিরাপত্তা ক্ষেত্রে পশ্চিম এশিয়ার গুরুত্ব আমেরিকার কাছে অনেকটা কমে গেলেও এ অঞ্চলের তেলের গুরুত্ব তাদের কাছে এখনও শেষ হয়ে যায়নি। বিশ্বের মোট জ্বালানি তেলের চাহিদার 1/5 হরমুজ প্রণালীর উপর দিয়ে যায় এবং এ অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলো বিশ্বের মোট চাহিদার 1/3 পূরণ করে থাকে। জ্বালানি তেলের বিষয়টি ছাড়াও পশ্চিম এশিয়ায় আমেরিকার নির্ভরযোগ্য ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করাও ওয়াশিংটনের আরেকটি মূল লক্ষ্য। এ অঞ্চলে হস্তক্ষেপের পেছনে আমেরিকার আরেকটি উদ্দেশ্য হচ্ছে সৌদি আরব সহ অন্য আরব মিত্র দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার অজুহাতে এবং নিজের স্বার্থ রক্ষার জন্য এ অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখা। কিন্তু এক্ষেত্রে আমেরিকা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।
উদাহরণ হিসেবে বলা যায়, 2019 সালের সেপ্টেম্বর ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা প্রতিশোধ হিসেবে সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালালে দেশটির দৈনিক তেল রপ্তানির পরিমাণ অনেক কমে গিয়েছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে বলেছিলেন, সৌদি আরবের উপর হামলা হয়েছে, আমেরিকার উপর কোনো হামলা হয়নি। ওই বছরের অক্টোবরে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন, যদিও মার্কিন কংগ্রেসে দুই দলই ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল, কেননা তাদের মতে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করলে পশ্চিম এশিয়ায় মার্কিন মিত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।
এদিকে মার্কিন রিপাবলিকান দলের সিনেটর রন পাওয়েল একথা স্বীকার করেছিলেন যে সিরিয়ার সংকটে আমেরিকার মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের কারণে সেদেশে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এবং উত্তর ইরাকেও আরও বেশি বিশৃঙ্খল অবস্থান সৃষ্টি হয়েছে। রন পাওয়েল আরও বলেছেন, সিরিয়ার সরকার বিরোধীদের কাছে আমেরিকা অস্ত্র পাঠানোর কারণেই উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিরা শক্তিশালী হতে পেরেছে। তিনি বলেন, সিরিয়ার সরকার বিরোধী আইএস জঙ্গিরা ছিল আমেরিকার মিত্র। দামেস্ক সরকারের অনুগত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীকে পরাজিত করার জন্য আমরা আইএস সহ বিভিন্ন গ্রুপকে অস্ত্র দিয়েছি এবং সিরিয়ায় তাদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র গড়ে তুলেছি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সাবেক প্রধান মাইকেল টি ফ্লিনো আল জাজিরিয়া টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা স্বীকার করেছেন। সিরিয়ার সরকার বিরোধীদের প্রতি মার্কিন সমর্থনের ফলেই আইএস জঙ্গিদের উত্থান ঘটেছে। এরাই আবার পরবর্তীতে ইরাকে আল কায়দার নামে যুদ্ধ করেছে।
এসব স্বীকারোক্তি থেকে বোঝা যায় মার্কিন সরকার বাহ্যিকভাবে নিজেকে বিশ্বের শান্তি ও নিরাপত্তার সমর্থক বলে দাবি করলেও বাস্তবতা হচ্ছে তারাই সারা বিশ্বে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে নিজেদের সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই তেহরানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া সাক্ষাতে পশ্চিম এশিয়ায় মার্কিন ব্যর্থতার কথা উল্লেখ করে বলেছিলেন, এ অঞ্চলের বিশৃঙ্খল ও দুর্বল পরিস্থিতির সুযোগে মার্কিনিরা প্রতিরোধ সংগ্রামীদের সমর্থক সরকারগুলোকে উৎখাতে চেষ্টা করেছিল কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের আগ্রাসী তৎপরতা থামানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আরও বলেছিলেন, আমেরিকা হচ্ছে সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বিপজ্জনক, তবে তাদেরকে নিয়ন্ত্রণ করারও সুযোগ রয়েছে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানকে দেওয়া সাক্ষাতেও বলেছিলেন, মুসলিম দেশগুলোর মধ্যকার ঐক্য ও সহযোগিতা আঞ্চলিক যে কোনো সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
মোট কথা, ইরানের সর্বোচ্চ নেতা বিভিন্ন সময়ে দেয়া তার মূল্যবান বক্তব্যে পশ্চিম এশিয়া থেকে মার্কিনীদের বহিষ্কারের উপর বিশেষভাবে জোর দিয়েছেন, যাতে এ অঞ্চলের জাতিগুলোর স্বার্থ রক্ষা করা যায়। তিনি বহুবার বলেছেন, নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতা ও গোলযোগের প্রধান কারণ হচ্ছে মার্কিনীদের উপস্থিতি ও তাদের হস্তক্ষেপ। তাই সরকারগুলোই পারে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার অবসান ঘটাতে। তো শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ২৪ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই থাকছে বললেন ওবায়দুল কাদের, প্রথম আলো। মানব জমিনের শিরোনাম, সম্রাটের জামিন বাতিল ফের কারাগারে। যুগান্তর লিখেছে অধরা প্রশ্ন ফাঁসের গডফাদাররা। বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে বিএনপি, ইত্তেফাক। ডলারের বিপরীতে টাকা কম ক্ষতিগ্রস্ত হিসেবে বিশ্বে বাংলাদেশের মুদ্রা, দ্বিতীয় কালের কণ্ঠ। ইউক্রেনে আরও উন্নত অস্ত্র পাঠানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, কুতুব মিনারে পুজোর অনুমতি দেয়া যায় না, দিল্লি আদালতে জানাল এএসআই, সংবাদ প্রতিদিন। ভেড়ার গুঁতোয় মৃত্যু এক মহিলার, খুনের দায়ে 3 বছর কারাদণ্ডের নির্দেশ আদালতের আজকাল। স্বাস্থ্যভবনের সামনে ধুন্ধুমার, চাকরির দাবিতে বিক্ষোভকারী নার্সদের তুলে নিয়ে গেল পুলিশ, আনন্দবাজার পত্রিকা। শিরোনামের পর এবার শুরুতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। কিছুটা স্মৃতিভ্রমের কারণে $10 মিলিয়ন পুরস্কারের ঘোষণা এসেছে সিইসি। প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভুল ত্রুটি ধরতে পারলে $10 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণাকে উদ্ভট বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি দাবি করেন সিইসি এ ধরনের উদ্ভট কথা বলতেই পারেন না। তবে তার সহকর্মী নির্বাচন কমিশনার আনিসুর রহমান কিছুটা স্মৃতিভ্রমের কারণে এই বক্তব্য দিয়েছেন। গত শনিবার মাদারীপুরে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রতিটি দলে
আইটি বিশেষজ্ঞ আছেন, ইভিএম তাদের হাতে ছেড়ে দেব, দেখেন কোথায় ভুল আছে। ইভিএম এর কোনো ভুল ত্রুটি যদি কেউ ধরতে পারেন, তার জন্য আমাদের প্রধান নির্বাচন কমিশনার $10 মিলিয়ন পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই থাকছে ওবায়দুল কাদের প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে। পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই থাকছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি দিয়েছিলাম, একটা পদ্মা সেতু উদ্বোধনের সামারি যেখানে তিনি 25 জুন তারিখ লিখে সই করেছেন, আরেকটি ছিল পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার, সেটিতে তিনি সই করেননি। তিনি বলেছেন পদ্মা সেতুর নাম পদ্মা নদীর নামে হবে, এটি কারো নামে করার দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রথম আলোতে লেখা এ খবরে বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেরা তাণ্ডব শুরু করেছে। তিনি ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন। মির্জা ফখরুল আরও বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পুতিনকে গুপ্ত হত্যার চেষ্টা হয়েছে, মানব জমিনের এ চাঞ্চল্যকা শিরোনামের খবরে লেখা হয়েছে। ইউক্রেনে অভিযান শুরুর কয়েকদিন পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়, তবে তিনি তাতে বেঁচে যান, এমনটাই দাবি করেছেন ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান। ইউক্রেনীয় গণমাধ্যম ইউক্রেনেস্কা প্রাবদাকে দেয়া এক সাক্ষাৎকারে কিরিলো বুদানভ বলেন, পুতিনকে হত্যার চেষ্টা চালানো হয়েছে। গণমাধ্যমটির ইংরেজি সংস্করণে তাঁর এই মন্তব্য প্রকাশিত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের খবর, ইউক্রেনে আরও উন্নত অস্ত্র পাঠানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। এদিকে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া এখন চীনের সঙ্গে সম্পর্কে মনোযোগ দিচ্ছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ডনবাসে রাশিয়ার সেনারা গণহত্যা সংঘটিত করেছে এবং তারা ওই অঞ্চলে জীবিত সবকিছুকেই ধ্বংস করার চেষ্টা করছে। অধরা প্রশ্ন ফাঁসের গডফাদাররা, যুগান্তরের শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, নিয়োগ পরীক্ষা ও মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে অনেককেও গ্রেপ্তার করা হচ্ছে। রিমান্ডে কেউ কেউ নিজের দোষ স্বীকার করছে ও জবানবন্দি দিচ্ছে, কিন্তু প্রশ্নপত্র ফাঁস বন্ধ হচ্ছে না, কারণ নেপথ্য নায়ক বা গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। আড়াল থেকে তারা গ্রেপ্তার ব্যক্তিদের জামিনের ব্যবস্থা করছেন, জামিনের পর নতুন উদ্যমে আবারও তাদের সংগঠিত করা হচ্ছে। সম্প্রতি প্রশ্ন ফাঁসের একাধিক ঘটনায় নেপথ্য নায়ক হিসেবে শিক্ষা কর্মকর্তা চন্দ্রশেখর হালদার ওরফে মিল্টন, বইয়ের শিক্ষক নিখিল রঞ্জন ধর এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আলমাস আলী সহ কয়েকজনের নাম এসেছে, কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমা, চাকরির দাবিতে বিক্ষোভকারী নার্সদের তুলে নিয়ে গেল পুলিশ। আনন্দবাজার সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, সোমবারের পর মঙ্গলবারও একই দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান নার্সরা। বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাঁধে তাঁদের। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে নার্সদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে, দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাঁদের। পরিস্থিতি নাগালের বাইরে গেলে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যায় পুলিশ। কুতুব মিনারে পুজোর অনুমতি দেয়া যায় না, দিল্লি আদালতে জানালো এএসআই। সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, হিন্দু এবং জৈন মন্দির ধ্বংস করে বানানো হয়েছিল কুতুব মিনার, সেসব আবার ফিরিয়ে আনা হোক, এই দাবিতে মামলা চলছে দিল্লির সাকেত আদালতে। কুতুব মিনার চত্বরে দেবদেবীদের পুজো করতে দেয়া হোক আবেদন ছিল এমনও। এদিন মামলা শুনানিতে বিচারক সাফ জানিয়ে দিলেন, কোনো পুজো ছাড়াই 800 বছর ধরে টিকে আছে দেবতারা, ওইভাবেই চলতে থাকুক। চব্বিশের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন সোনিয়ার সারপ্রাইজ এন্ট্রি পিকের প্রাক্তন সহযোগীর, সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে। উদয়পুরে চিন্তন শিবির একেবারে নিষ্ফলা নয়, প্রমাণ করতে সক্রিয় হয়ে উঠলেন সোনিয়া গান্ধী। 2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তিনটি বিশেষ কমিটি গড়ে দিলেন কংগ্রেস সভানেত্রী। উদয়পুরে চিন্তন শিবিরে নেওয়া সিদ্ধান্তগুলো কার্যকর করার জন্য তৈরি হয়েছে একটি পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি এবং 2024 লোকসভা ভোটে দলের কার্যপদ্ধতি ঠিক করতে তৈরি হয়েছে টাস্ক ফোর্স 24। দুটি কমিটি কাজ করবে সোনিয়ার অধীনেই। এছাড়া আরেকটি কমিটি করা হয়েছে কংগ্রেসের ঘোষণা করা ভারত জোড়ো কর্মসূচি সফল করার জন্যও। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রাচীন গল্প। গল্প শোনার আগে কলাইন কবিতা শোনা যাক।
জীবন ভরে লাগাম ধরে টানলে পেছন হেসে, অবশেষে বসালে ছাই ভর্ষে ভালোবেসে, হৃদয় কাব্য কেড়ে নিয়ে তাও রেখেছ ফেলে, পরনি তার পংক্তি কোনো মনের দুচোখ মেলে, তোমার দয়ায় পুড়ে হলো যে হৃদয়ে ক্ষত, তার বিয়োগে অশ্রু ঠিক ঝরিয়েছ দেখি, সেসব দিলাম না হয় ছেড়ে, একবার বললে না তো কোন সে আশায় রইলে পড়ে, আমিহীন একাকি জীবনটাকে চাওয়া পাওয়ার হিসেবের হালখাতা, যাবার আগে আপন হাতে লেখা ঠিকানাটা।
বাহ, দারুণ একটি কবিতা শোনা হলো শ্রোতা বন্ধুরা। এবার গল্পের ভুবনে প্রবেশ করা যাক। আপনারা মাছ শিকারী পাখি তো চেনেন, মাছরাঙ্গা এবং বক। আমরা বকের কথা বলছি। বক খুব চালাক পাখি, চোখ বুজে বসে থাকে আর মাছ সামনে এলেই তার বিশাল ঠোঁট দিয়ে শিকার করে খায়। এরকম এক বক পাখির গল্প বলবো আজকের আসরে, ভালো লাগবে আশা করি। আপনারা আমাদের সঙ্গে আছেন যে অথরিটি, এ প্রত্যাশা রইল।
ফার্সি ভাষায় বক পাখিকে বলা হয় মাছ খেগো মুরগি, আমরা বকই বলবো। একটা বক বয়সের ভারে অনেকটা নুবজ হয়ে পড়েছে, আগের মতো সাঁই করে উড়ে গিয়ে কোনো জলার খুঁটিতে বসে হুট করেই মাছ শিকার করে জীবনের ক্ষুধা মেটানোর অবস্থা তার আর নেই। তাই সে বসে থাকে পুকুরের পাড়ে কিংবা ডোবার তীরে। এরকমই একটি জলাশয়ের তীরে বসেছিল সে। দেখছিল জলের ভেতর ছোট বড় মাছেরা দৌড়াদৌড়ি করছে। মাছগুলোকে দেখে বকের ভীষণ আফসোস হচ্ছিল। আগের যৌবন তো নেই যে খপ করে ঠোঁট বসিয়ে দেব, এখন তো ছোট্ট কোনো মাছও সে শিকার করতে পারে না। দুঃখে কষ্টে চোখ বুজে খালি আফসোস করতে লাগল বক। ভাবল এভাবে চলতে থাকলে তো ক্ষুধায় মারাই যেতে হবে।
পানির দিকে তাকিয়েই মনে মনে একটা ফন্দি আটল বক, যাতে সে ক্ষুধা মেটাতে পারে। জলাশয়ের পাড়েই ছিল কাঁকড়ার গর্ত। গর্তের পাশে গিয়ে কান্নার সুর তুলল বক। কাঁকড়া জিজ্ঞেস করল, কি হয়েছে? বক বলল, এই পৃথিবীতে আমার তো আর আনন্দ খুশি বলতে কিছু থাকলো না। কতদিন হল এই জলাশয়ের তীরে আছি, আজ দেখলাম দুই মাছ শিকারি এদিক দিয়ে যাচ্ছিল। তারা যখন জলাশয়ে প্রচুর মাছ দেখল, বলল দুই তিন পর অন্য জলাশয়ে মাছ ধরা শেষ হলে এখানে আসবে মাছ ধরতে। কাঁকড়া খবরটা মাছগুলোর কানে পৌঁছালো। মাছেরা তো ভয়ে সবাই সমবেত হল। এর পরের গল্প শুনব আমরা একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বিরতির আগে বলছিলাম, মাছেরা শিকারে আসার খবর শুনে ভয়ে সবাই সমবেত হল। একটি মাছ বলল, আমরা তাহলে কি করব এখন? কিভাবে এখান থেকে পালাবো? একমাত্র কেউ যদি আমাদের সাহায্য করতে পারে সে হল বক পাখি, তার কাছেই তাহলে যাওয়া যাক। কাঁকড়াকে নিয়ে মাছেরা গেল বকের কাছে পরামর্শ করতে। বক মাছগুলোকে দেখে খুশি হয়ে গেল এবং বুঝল তার কৌশল কাজে লেগেছে। মাছেরা সরাসরি জানতে চাইল, মাছ শিকারীরা কবে নাগাদ আসবে বলে মনে করো? বক তার পাখাগুলো গুটিয়ে নিয়ে বলল, সঠিক বলতে পারবো না, তবে মনে হচ্ছে দু একদিনের মধ্যেই আসবে। মাছেরা বলল, আমাদের তুমি সাহায্য করবে?
বক তো এই প্রস্তাবের জন্য অপেক্ষা করছিল। বলল, অবশ্যই সাহায্য করব। এটা তো যে আমরা পরস্পরের শত্রু, তাই বলে কি বিপদের সময় একে অপরের সাহায্যে এগিয়ে আসবো না? এখান থেকে একটু দূরেই আরেকটা জলাশয় আছে, বেশ বড়। দুর্গম হবার কারণে কোনো মাছ শিকারই ওখানে মাছ ধরতে যায় না। আমি তো এখন বুড়ো এবং দুর্বল হয়ে গেছি, তোমাদের সবাইকে একেবারে নিয়ে যেতে পারবো না, সুতরাং কয়েকদিন সময় লাগবে। মাছেরা মেনু নিল। বক এবার তার কাজ শুরু করে দিল। প্রতিদিন দুইবার করে কিছু কিছু মাছ তার ঠোঁটে করে নিয়ে যেতে লাগলো। কয়েকদিন বক এ কাজ করল। এভাবে কয়েকদিন যাবার পর কাঁকড়া বককে বলল, খুব ইচ্ছে করছে নতুন জলাশয় মানে হ্রদটা দেখব, সেই সঙ্গে মাছগুলোর সুখী জীবনের খবর তাদের বন্ধুদের কাছে পৌঁছাবো। এর পরের গল্প শুনব আমরা একটু মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। কাঁকড়ার আগ্রহে বক উদ্বিগ্ন হলেও বলল, ভালোই তো, চলো এক্ষুনি রওনা হই, আমার পিঠে বসো, এক ঘন্টাও লাগবে না, ফিরে আসবো আমরা। কাঁকড়া রাজি হল এবং বকের পিঠে চড়ে বসল। উড়াল দিল বক। বকের উদ্দেশ্য ছিল কাঁকড়াকে দূরে কোথাও নিয়ে রেখে আসবে, যাতে ফিরে আসতে না পারে। কিন্তু কাঁকড়া টিলার উপর মাছের কাঁটা দেখে বুঝে ফেলল বখের প্রতারণা। সে নিজেও যে নিরাপদ নয় এটা বুঝে ফেলল কাঁকড়া এবং প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিল। কাঁকড়া বখের গলায় তার শক্ত দুই পাঞ্জা দিয়ে বৃত্ত রচনা করে ধরল।
এরপর গলায় সজোরে চাপ দিল, বকের দম বন্ধ হয়ে গেল এবং উভয়ই মাটিতে ধপাস করে পড়ল। বকের মৃত্যু নিশ্চিত হবার পর কাঁকড়া গলা ছেড়ে দিল এবং দ্রুত মাছগুলোর কাছে গিয়ে বকের প্রতারণা আর বন্ধুদের মৃত্যুর খবর জানালো। মাছেরা খুব কষ্ট পেল, তবে তাদের শিক্ষা হয়েছে কখনোই শত্রুর কথা বিশ্বাস করতে নেই, শত্রুর কাছে থেকে কোনো কল্যাণ আশাও করতে নেই। তো বন্ধুরা, এ ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সমাজের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। সন্ত্রাসী হামলায় শহীদ ইরানি কর্নেল খোদাইর রক্ত বৃথা যাবে না বলে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র ঘোষণা, ফিলিস্তিনিদের প্রতিবাদ। নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ঢাকা। কুতুব মিনারে পূজা করার আবেদনের বিরোধিতা করল ভারতের পুরাতত্ত্ব বিষয়ক সংস্থা। কখনোই সেখানে পূজার ঘটনা ঘটেনি। এবং তাইওয়ান ইস্যুতে ডিগবাজি দিলেন মার্কিন প্রেসিডেন্ট, নিজের বক্তব্য পাল্টে বললেন মার্কিন অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা আবারও বলে দিচ্ছি, রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/